أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله، إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. سورة الأنعام 116 نمبر آيات. সম্মানিত সভাপতি সাহেব, ভাই পরিচালক, বন্ধুগণ, ডক্টর মোজাম্মেল আলী সহ অন্যান্য বক্তাবৃন্দ এবং সুধীবৃন্দ, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং আহলে হাদিস যুব সংঘের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মুহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলেফ সাহেব, যিনি খুব শীঘ্রই এখানে এসে উপস্থিত হবেন, ওনাকেও সম্বোধন করে সিলেট জেলা আহলাদেশ আন্দোলন ও যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের বিষয় যে সিলেটের মতো এই জায়গায় আমার মনে হয় এ জাতীয় বিদগ্ধ জনতার উপস্থিতিতে এ ধরনের সম্মেলন এটাই প্রথম। মরণসজ্জাতে একটা কথা আছে, সকালের সূর্য দেখলেই বোঝা যায় সারাদিনটা কেমন যাবে। আশা করছি যতটা স্বতঃস্ফূর্ত এবং সচেতন মহলের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে সিলেট জেলা হয়তোবা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাওহীদ এবং সুন্নতের আন্দোলনের জন্য শিরক এবং বিদআত বিরোধী এই হারাকাতের জন্য আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আজিজ। আহলে হাদিস প্রসঙ্গে আমাদের কিছু ধারণার অভাব রয়েছে, আকীদার ব্যাপারে কিছু ধারণার অভাব রয়েছে, আর কর্মপদ্ধতির ব্যাপারে কিছু ধারণার অভাব রয়েছে। সবচেয়ে বেশি অভাব যেটা রয়েছে সেটা হলো ঐতিহাসিক জ্ঞানের অভাব, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের আদৌ জানা নেই, এমনকি আহলে হাদিসদেরও জানা নেই। অনেকের ধারণা যে একটি ভুঁই ফোড় আন্দোলন হঠাৎ করে কোথা থেকে এই দেশে এসে একটা হইচই শুরু করে দিল। আমি তাদেরকে বলবো, হয় আপনি মূর্খ না হয় জালিম। মূর্খ এর জন্য বলবো, আপনি উপমহাদেশে সে আন্দোলনের ইতিহাসগুলো আদৌ পড়েননি, সুতরাং যে ব্যাপারে আপনি জানেন না সে ব্যাপারে আপনার মন্তব্য করা ভুল, কিংবা আপনি জানেন সত্য স্থাপনের জন্য কথা ঘুরিয়ে বলছেন, এ হিসাবে আপনি জালিম না হয় কেন পাপি। আপনাকে জানতে হবে ফার্স্ট মুভমেন্ট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কোনটা, এই উপমহাদেশে প্রথম ইসলামী আন্দোলন কোনটা। আহলে আজকে প্রশ্ন করলে আহলে জবাব দিতে পারে না কেন তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা প্রশ্ন করে বসেন, আমার ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন, দরকার কি? অন্যকে দিয়েই তো আমাদের পারপাস সার ঘটছে, লক্ষ্য উদ্দেশ্য আয়োজিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, তোমার প্রয়োজন কি? নানা প্রশ্ন মানে নিজেরাই নিজেদেরকে জর্জরিত করি। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আর ইনশাআল্লাহ প্রত্যেকটার দিকে একটু একটু টাচ করতে চেষ্টা করব। প্রথম আকীদার দিকে একটু আসুন। তখনই প্রশ্ন করা হয়, ইসলাম কে দেশে আপনারা ছড়িয়েছেন? ইসলাম তো ছড়িয়ে দিয়ে এ দেশে শামাক্তু শাহজালাল, তারপরে শাহরান, তারপরে তথা কথিত বাইজেন প্রস্তাবে জীবনে অসম্ভব চিন্তা আসে। পারস্যের জন্য পারস্যই তার বিরুদ্ধ ছিল, ফলস খবর একটা বানিয়ে এনেছে। বাবা এজিদ একজন নাম ছিল, বাহটাইতে বাইজেন প্রস্তাব এরা ছড়িয়েছে। আপনারা কোথায় ছিলেন? এখন আবার কিসের হাজার আছে? আমি বলব যে ঐতিহাসিক সত্য অস্বীকার করার মতো জালেম বা কেন আপনি আহলেস নয়, ওগুলো সত্য হল। তারা যে ইসলাম প্রচারের ক্ষেত্রে কাজ করেছেন সেটা সত্য, কিন্তু কোন ইসলামটা ছড়িয়েছেন এটা একটা প্রশ্ন, ছোটখাটো প্রশ্ন না, একেবারে গ্রেট ইন্টারোগেটিভ মার্ক। কি ইসলাম ছড়ালেন? তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের যোগ্যতা, তাদের আইনি হাউসালা কতটুকু ছিল, এটা আলেমদের কাছে প্রশ্নের ব্যাপার। শাহজালাল আসুন, 1300 সালে তিনি ফিরোজ শাহের আমলে ফিরোজ শাহকে সহযোগিতা করলেন, সেকান্দর শাহ সেনাপতি জয় করলেন, সুরমা নদী পাড়ি দিলেন, যায় না হচ্ছে 300 জন্য হয়তো বা একটা ভেলায় উঠেছিলেন, তার উপরে যায় না বিছিয়েছিলেন। কাহিনী কার দেখলেন? আবার পরবর্তী ইতিহাস লিখিত হয়েছে কোনো 300 বছর পর, তারা এখনো সঠিক ইতিহাস লিখিত হয়নি। কাহিনী শ্রুত কাহিনী সত্য মিথ্যা মিথ্যা বহু কিছু হলো। রাজা যখন বলে পারিষদ বলে বলে তার সতর্ক কাহিনী রচিত হলো। জায় নামাজ বিছাইয়া যদি ধর্ণা মায়ের হাল সুরমা নদী পাড়ি দিলা না উড়াইলা পাল, বাবা শাহজালাল আমি হই তোমারই কান্না, আল্লাহর কান্না না, আল্লাহর একটা বান্দা, তাকে তিনি আল্লাহ বানাইলে পারতেন না বানাইলেও পারতেন, হয়তো ছিলেন আল্লাহর একজন ভগবান দেয়, কিন্তু এখন শাহজালাল কাঙ্গাল হয়ে পড়ছে মানুষ, আল্লাহর কাঙ্গাল। গজা মাছের পূজা করে কত খাদ্য দে পালে, মাছ মানুষের খাদ্য আল্লাহ ভাগ বানিয়েছেন, তুমি সেটা খাবে তোমাকে ভোগ করার জন্য, তাকে পূজা করার জন্য নয়, চিরজীবন পূজা করবে। এখন হঠাৎ করে সে পূজ্য দেবতারা নিজেদেরকে বাঁচাতে পারবো না, সব মারা গেল কিছুদিন আগে পত্রিকায় দেখেছে। যারা নিজেদেরকে বাঁচাতে পারলো না তারা তোমার কি উপকার করবে? ওলা ইয়াস্তাতিউন নাসরাহুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, যারা নিজেদেরকে বাঁচাতে পারে না অপরকে কোনো উপকার করতে পারে না। আলাহু আরজুন ইয়ানসুরুন বিহা আম লাহু আইদি ইয়াফতিশুন বিহা আম লাহু আইনি ইয়াবসিরুন বিহা আম লাহু আদান ইয়াসমাউন বিহা, যাদেরকে তোমরা পূজা অর্চনা করতেছো মরে গেছে, কবরে পৌঁছে গেছে,
করেছিলেন এটাও হতে পারে, কিন্তু তার সঙ্গে যেন যোগ করা হলো 10 দিন হিন্দু মতো তার হাজার গুলা তিনি 40 বছর বোঝা রেখেছেন, 10 দিন পরে করে তার কেউ যদি বিশ্বাস করে 10 দিন পরে ইফতার করা যায় সে মুসলমানের কাছে, তাহলে তিনি লিখেছেন তিনি বিক্রমাদী না হলে সাধারণ ইতিহাস উত্তর সাধারণ প্রশ্ন তোমরা আপনি মুসলিয়ামে গেলে বেলা দুটো ইফতার করতে হবে কোরআনের নির্দেশ, আর রোজা তখন মাখা শুরু করতে হবে কাটতে গিয়ে তবে ইয়ান আল্লাহ তাহলে খাই তো পরিষ্কার কোরআনের নির্দেশ, কোরআনের নির্দেশ অমান্য করে তিনি বেঁচে ছিলেন মাত্র 150 বছর। এই গাধব সেমিনারে বলেন পণ্ডিতরা, সেকান্দ শাহকে বললেন, সেকান্দ সেনাপতিকে বললেন, গজাররা এটা বলল এই সুরমা নদীর কথা যে হে হযরত শাহজালাল আপনার সেনাপতি সেনাপতি সেকান্দ শাহ খুব গজার মাছ পছন্দ করেন, অভিযোগ করলেন হযরত শাহজালালের কাছে গজার দেশ নদীর তীরে যে সেকান্দ শাহ গোষ্ঠীর অত্যাচারে আমাদের তো জীবন শেষ হয়ে যাচ্ছে, আপনার সেনাপতিকে কিছু বলেন, তখন সাধারণ বলে যাই সব আমার এখানে আস্তা আসতাম নেই পুকুরে এসব গজারা সব পয়সা বলো এখানে দেখেন আরেক গাজা খায় তো গাজাই কোন কি জানে ওদের বাপের কতটুকু বুঝতে হবে কাহিনী বানাইতে গেলে তো গোসাই বানাইতে হয় আরে ভাই জাল দিয়ে মারলে অভিযোগের একটা সত্যতা ছিল যে জাল দিয়ে ধরে আমরা শুনতে পারি না বর্ষি মতো ইচ্ছা করে করতে হয় এত বড় পণ্ডিত গোসা যে সাধারণ একটু অভিযোগ করলে তুমি না তুলিতে পারো বর্ষির মধ্যে বর্ষির মতো মাসে ইচ্ছা করেই ধরে তো তুমি ইচ্ছা করে না তুলি আচ্ছা এই সকল কাহিনী কিসা দুনিয়া এগুলা তাও বই পুস্তকে লেখা এমন পণ্ডিতরা চর্চা করে থাকেন যতটুকু সত্য অতটুকুই বলে সময়টা প্রাপ্তি মন্ডল আমরা ইসলাম কোন মানুষ তারা বিবেচনা করে আমাদের কায়দা খুললে আমরা এখানে আল হক লা ইউজানু বিল রিজাল বালে রিজাল ইউজানু বিল হক ব্যক্তিতে আমরা হক মাপি না হক দিয়ে আমরা ব্যক্তি মাপি না কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই লোকটা কতটুকু টিকে কতটুকু টিকে না যদি টিকে সে ভাই না টিকে সে রাম ক্রস কিন্তু অমক পণ্ডিতে বলছেন অমক বুঝের বলছেন সুতরাং এটা সত্য নো সত্যের মাপকারে কোরআন আমাদের কাছে এখানে যদি না পড়েন তিনি যত বিশাল ব্যক্তিত্ব যত বড় পাগরে যত বড় সুমি যত বড় বুজুর্গি যত বড় আল্লাহ যত বড় পণ্ডিত যত বড় আকাবের হিসেবে ধন্য হন না কেন হতে পারেন তিনি তার পরিমণ্ডলে কিন্তু আমাদের কাছে তার এক পয়সার মূল্য নয় কেন কোরআন এবং সুন্নাহর দিয়ে তিনি টিকতেছেন না তবে সত্যের মাপ করতে ব্যক্তি নয় ব্যক্তি সত্যের উপর আছে কিনা সেটা রায় কোনো রং করবে কে কোরআন এবং সুন্নাহ হাদিস সময় রাত্রে মন্ডল এই সাহেবদের মধ্যে কয়েকটা ভাগ চলছে যে সিলেক্ট এসেছে কয়েকটা জিনিসটা আকর্ষণ এখানে আমার করতেই হবে
ভালো মানুষ হয়ে থাকলে রাহিমাহুল্লাহ তিনি কোন পণ্ডিতের কাছে লেখাপড়া করেছিলেন কারো জানা নাই বলা হয়ে থাকে যে তিনি নিজামুদ্দিন আউলিয়া তার সাথে নিজামুদ্দিন আউলিয়া কিন্তু কোন এই ফাল উনি বলতেছেন হাদিসে
বলেন ফেকার পণ্ডিতরা সব জ্ঞান বললেন যে না এই দেশে ইন্ন রায়াতুল ফিকহিয়া কুরআন চরিন্দরা ফি বালাদেরা যে আমাদের দেশে ফেকাই যে বিবরণ আছে ওগুলি আমরা বলি
আফগান এরিয়া থেকে ইরান এরিয়া থেকে যেখানে ইসলামের সঠিক ইসলাম সেই সময় ছিল না বিকৃত আকীদা হিন্দু ধর্মের আকীদা বৌদ্ধ ধর্মের আকীদা গ্রিক দর্শন এবং কড়া মজহাবি চিন্তাধারা তাদেরকে আড়ষ্ট করে রেখেছিল এবং আমাদের জানা মতে এদেশে শরফুদ্দিন আবু তাওয়ামা ছাড়া যিনি এই ঢাকার সোনারগাঁয়ে অবস্থান করতেন তা ছাড়া আর কেউ কোনো শরীয়তের পণ্ডিত ছিলেন এমন কোনো পিসা আমাদের চোখে পড়েনি তাদের খেদমত স্বীকার করি না ধর্ম প্রচারের ক্ষেত্রে কিন্তু কি প্রচার করেছেন সেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা অবশ্যই যাচাই করতে হবে যদি রাইট হয় রাইট রং হলে রং অন্ধ অনুকরণ করা যাবে না তাদের ত্যাগকে যেরকম স্বীকার করতে হবে তাদের ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদের উঠে আসতে হবে এতটুকু বলেই আমি আমার বক্তব্য অন্যদিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সম্মানিত ভ্রাতৃমণ্ডলী কিন্তু সারা বাংলাদেশের অবস্থা এই হয়ে গেল যে এই পীর বুজুর্গদের নামে শিরক বেদাত মান্নুত এবং গাঁজা খাওয়া পয়সা ভাগাভাগি গুতাগুতি রাত দিন চলছে, যেটা ইসলাম ধর্মের একটা বিকৃত রূপ। তারপরে মুসলিম শাসন আমল যেগুলো ছিল, আলী মর্দান খালজির যুগ, তারপরে এদেশে ফিরোজ শাহী যুগ, ইলিয়াস শাহী যুগ, হোসেন শাহী যুগ, পাঠানদের শাসন, তারপর মুঘলদের শাসন, তারপরে ইংরেজদের পরায় 200 বছরের শাসন। আমাদের আহলে হাদিস আন্দোলনের একটা মূল লক্ষ্য হলো তাজদীদ মিল্লাত, সেটি আজকে আমার আলোচনার মূল বিষয়। সমাজ সংস্কার, জাতি সংস্কার, দেশের সংস্কার, সংস্কারের মাধ্যমে আকীদা এবং আমলের সংস্কারের মাধ্যমে দেশের সার্বিক পরিবর্তন ঘটানো আমাদের সামাজিক এবং রাজনৈতিক লক্ষ্য। সমাজ সংস্কার মানে কি করতে চাই? যারা এই দেশে যে ইসলাম প্রচার করেছেন, সেই ইসলামের মধ্যে কোথায় ভুল ছিল, কোথায় ত্রুটি ছিল, বর্তমান সেটা কোন পর্যন্ত পৌঁছেছে, কোরআন এবং সুন্নার দৃষ্টিতে আমরা কমপ্লিটলি সেগুলোকে সংস্কার করতে চাই এবং স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিতে চাই, যেটা শেরেক সেটা শেরেক, যেটা বেদাত সেটা বেদাত, যেটা সুন্নত সেটা সুন্নত, যেটা বেদাত সেটা বেদাত, যেটা তাওহীদ সেটা তাওহীদ, যেটা শেরক সেটা সেটা শেরক। কোনটার সাথে আপোষ করে, কোনটার সাথে একেবারে হেকমতের নাম নিয়ে নেমে আমরা নেফাকের যে চেইন সেটা লম্বা করতে চাই না। আমরা ময়দানে লড়বো ঠিকই, মায়ের খাইতে প্রস্তুত আছে সব ব্যাপার নিয়ে, যখনই তাওহীদ এবং সুন্নতের কথা আসবে বলছে হেকমতের খেলাফ। ভাই তুমি বেদাতের উপর টিকে থেকে, শেরেকের উপর টিকে থেকে, হেকমতের নাম নিয়ে যদি আজকে মৃত্যুবরণ করো, কালকে আল্লাহর কাছে তোমার জবাব কি হবে? এতে ভারতে হেকমত অন্য জায়গায়, তাওহীদ এবং শেরক এমন একটা ব্যাপার যেখানে হেকমতের দোহাই চলে না, সেটা তোমার আকীদার বিষয়, সেখানে তোমার ফাউন্ডেশন, সেখানে তোমার ভিত্তি প্রস্তর, এখানে কোনো আপোষ চলবে না কোথাও না, কোনো ইমামও বলেনি, কোনো পণ্ডিত সেটা বলেননি। আলী মর্দান খালজির যুগে 1201 সালে এই দেশ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজি জয় করেন, 1 কিংবা 2 সালে। তারপরে 1212তে আলী মর্দান খালজির যুগ আসলো। দেখুন সমাজ বিকৃতির ধারা, দেখুন আমরা কেন সমাজ সংস্কার করতে চাই, কেন আমাদের এটা বেসিক পয়েন্ট, এবং সমাজ সংস্কার ছাড়া কোনো ধরনের পূর্ণাঙ্গ কিছুই যে বাস্তবায়ন সম্ভবপর নয়, সেটা অলীক কল্পনা, সেটা শুধু খেয়াল, সে খেয়াল কোনোদিন প্র্যাকটিক্যালি বাস্তবায়িত হবার নয়। এই জন্যই বলছি যে আলী মর্দান খালজির যুগে আসলো ভোজার ব্রাহ্মণ, অমৃত কুণ্ডনী আসলো, ইসলাম নিয়ে বাহাজ মোনাজারা শুরু করে দিল লক্ষণাবলীতে এই জাস্টিসের সাথে। আলী মর্দান খালজির যুগে রুকনউদ্দিন সমরখন্দি তখন জাস্টিস, আলোচনা শুরু করে 1 কথা 2 কথার পরে, তারপরে জাস্টিস সাহেব বিচারক সাহেব মুসলিম বিচারক কাজী এই ভোজার ব্রাহ্মণের সাথে সুন্দর একটা আপোষে এসে গেলেন। আপোষে গেলে এখন ব্রাহ্মণ চিন্তা করলেন যে এখন এই এই মুসলিম জজের মধ্যে আমাদের কথা ঢোকানো সম্ভব। আস্তে আস্তে তিনি এক অমৃতকুণ্ড নামে একটা বেদ এবং বেদ বেদান্তের যে সকল দর্শন সেগুলো সম্বলিত আয়ু তত্ত্ব, নিঃশ্বাস তত্ত্ব, মৃত্যু তত্ত্ব, জীবন তত্ত্ব, 12টা তত্ত্ব সম্মিলিত বই দিলেন এবং জাস্টিস সাহেব তখন কুফুরি মতবাদ ধারণ করে তারপরে ওই হিন্দু ধর্ম অবলম্বনে জপ তপ মোরাকাবা মোশাহাদা শুরু করে দিলেন। জাস্টিস মুসলিম জাস্টিস আলাউদ্দিন হোসেন শাহ আমলে, আলাউদ্দিন হোসেন শাহ শ্রী চৈতন্যের শিষ্য হয়ে গেল, হিন্দুদের শিষ্য হয়ে গেল, সত্যনারায়ণের মূর্তি বানিয়ে নিল, সত্য হলো পীর, নারায়ণ হলো হিন্দুদের দেবতা, যেহেতু নারায়ণের নামে সিন্ধু দিলে সিন্নি দিলে হিন্দুরা আসে না, আর পীরের নামে করলে মানে পীরের নামে করলে হিন্দুরা আসে না, আর নারায়ণের নামে করলে মুসলমানেরা যায় না, কাজেই নারায়ণ এবং সত্যবীর দুইজনের মিলে একসাথে একটা মূর্তি বানালো যাতে হিন্দু মুসলিম একত্র যায় সেখানে সিন্ন দিতে পারে। আলাউদ্দিন হোসেন শাহী ঘটনা করলো, সেই সময় জবন হরিদাসের সৃষ্টি হলো, মুসলমানরা আস্তে আস্তে ওই শ্রী চৈতন্যের আন্দোলনের সাথে ঝুঁকা পড়া ফকিরের তরিকে আউল বাউল কর্তা বোঝা সন্ন্যাসী যত আছে মাজার ফকির আরও নানান সৃষ্টি হওয়া শুরু করলো এবং আলাউদ্দিন হোসেন শাহ দুই মন্ত্রী ছিল রূপ এবং সনাতন, দুজনে হিন্দু মন্ত্রী নিয়ে নিল, আস্তে আস্তে মুসলিম এবং হিন্দু একাকার হয়ে গেল আর কি, শেরেক এবং বেদাতের দিক থেকে এই সিন্নি ফয়তা মান্নত এই মাজার টাজার কবর টবর আরও উৎফুল্ল হয়ে উঠল, আরো একটা উৎকর্ষ সাধন করল। এই যে হেকমত, রাষ্ট্র পরিচালনার হেকমত, আকবরী দর্শন, মানে সবার সাথে মিলে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আলাউদ্দিন হোসেন শাহ সেই দর্শনের সময় জবন হরিদাস বাহাজ করতে গেল নদিয়ার ইয়ের সাথে, শ্রী চৈতন্যের সাথে বাহাজে পরাজিত হয়ে, তারপরে এই জবন হরিদাস আব্দুল পরাজিত হল, পরাজিত হওয়ার পরে সেও গ্রহণ করলো শ্রী চৈতন্যের ধর্ম, শ্রী চৈতন্যের ধর্মের একাকার হয়ে গেল এদেশ। তারপরে আসলো মুঘল যুগ। মুঘল যুগরা তো মুঘলরা তো মুরুতই মুশরিক, আকবর থেকে না শুরু করে একেবারে এই পর্যন্ত আওরঙ্গজেব পর্যন্ত অধিকাংশ শিরক এবং বেদাতে নিমজ্জিত। আওরঙ্গজেব মুশরিক ছিলেন না, কিন্তু এত কঠিন মাজহাবি ছিলেন তার সামনে হাদিসের কথা বলাই যেত না। হেকা কও, খালি রেওয়ায়ত কও, কত আলমগীর তার যুগে লেখা হলো। যাই হোক, তবে আকিদার দিক থেকে তিনি ভালো ছিলেন। এই যে তারপর আসলো ইংরেজরা, ইংরেজরা এসে একটা শ্রেণী তৈরি করলো, একটা শ্রেণী তৈরি করে গেল এদেশে। এর ফাঁক দিয়ে আমি একটা জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আহলে হাদিস আন্দোলনের উৎপত্তি কেন হলো, তখন কি প্রয়োজন ছিল? এই দেশে কোনো আন্দোলন ছিল না, এই দেশে কোনো সংস্কারের কোনো বিপ্লব ছিল না। 1818 সাল থেকে ধরে নেব যে তথাকথিত সো কল্ড ওহাবি মুভমেন্ট যেটা সেটা শুরু হলো, তারা আন্দোলন শুরু করলেন ময়দানে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে এবং সহি হাদিসের উপর আমলের পক্ষে তারা মাঠে ময়দানে কাজ করা শুরু করলেন। মাঠে ময়দানে কাজ করতে করতে তারা শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, অনেকগুলা যুদ্ধ হলো, পেশোয়ারের যুদ্ধে জয়লাভ করলেন, তারপরে সেখানে অনেক দুর্ঘটনা ঘটলো, বালাকোটের যুদ্ধে গিয়ে তারা সাইয়েদ আহমদ বৈলভী এবং শাহ ইসমাইল তারা সেখানে নিহত হলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমি বললেন সরাসরি শহীদ বললেন না কেন? আহলে হাদিসরা কাউকে সরাসরি শহীদ বলতে পারে না, কেন? শহীদকে আল্লাহই জানে, আলেমুল গায়ব আমরা নই। সহিহুল বুখারীতে হাদিস রয়েছে, হালি ইউকালু ফুলানুন শহীদ, অমকে শহীদ এই কথা বলা যাবে? সহিহুল বুখারীতে স্পষ্ট নিষেধ আছে যে কাউকে নাম দ্বারা শহীদ বলা যায় না। যখন স্পষ্ট হাদিস সহিহুল বুখারীতে পেয়ে গেছি, আমাদের নেতা হলে কি হবে? আনন্দের উৎফুল্লে কিংবা কোন ধরনের পলিটিক্যাল উদ্দেশ্য সাধনের জন্য সহিহুল বুখারী সহিহ হাদিসের বিরুদ্ধে আমরা যেতে পারি না। লাশ নিয়ে রাজনীতি, রক্ত নিয়ে রাজনীতি, শহীদ শহীদ করতে করতে সবার একেবারে মাথা ঘেমে যেতেছে। তুমি জানো, কলবের খবর রাখো, হ্যাঁ হুসনুজ্জন সুধারণা পোষণ করতে পারি, আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করুক। হালিউ কালু ফুলান শহীদ শহীদ বলা যায় না? সাইয়েদ আহমদ বেরলভী এবং শাহ ইসমাইলকে আমাদের অবিসংবাদিত নেতা জানা সত্ত্বেও শহীদ আমরা ঘোষণা দিতে পারবো না, কারণ সেটা হাদিস নিষেধ আছে। সম্মত ভ্রাতৃমণ্ডলী, আর গরু চুরি গ্রহ তো শহীদ দিতেছে, গণপিটনে খায় মরতেছে সেও শহীদ, হিন্দুর নামে শহীদ পত্রিকায় আসতেছে, কালীচরণ শহীদ, এদেশের অবস্থা কি? আর শহীদ মিনারের যে শেরেকের ঠেলা, বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশ, 21 ফেব্রুয়ারির সামনে আসতেছে, বাংলাদেশের মুসলমানরা কিভাবে শেরেক করে আপনারা দেখবেন। এরা মুসলমান, এখানে আহলে হাদিসের দায়িত্ব রয়েছে। আজকে ইসলামের নেতারাও কবরে কবরে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, আহলে হাদিসরা পারে না, কোনদিন পারে নাই। দুই দিন আগে যেগুলো শেরেক ছিল, যেগুলো বেদাত ছিল, আজকে সেগুলো ফ্যাশনে রূপান্তরিত হচ্ছে, কিন্তু আহলে হাদিস পারবে না। এই জন্যই আহলে হাদিসের প্রয়োজনীয়তা সর্বযুগে সর্বক্ষেত্রে, আপনি যেই হন না কেন আপনার পিছনে আহলে হাদিসের কাজ রয়েছে, আপনার সংস্কার করার জন্য, আপনাকে সংশোধন করার জন্য, আপনাকে কোরআন সুন্নার দৃষ্টিতে রাইট পথে আনার জন্য যুগে যুগে আহলে হাদিসের ময়দানে কাজ রয়েছে, বেকার নয়। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, 21 ফেব্রুয়ারি আসার সাথে সাথে খালি পায়ে সব যাবে দেখুন শহীদ মিনার দিকে। এটা কি কাবার ঘর? কাবার ঘরের জুতো পবিত্র থাকলে পায়ে দিয়ে নামাজ পড়া যায়, তোমার কিসের শহীদ মিনার যে কাবার ঘরের চেয়ে পবিত্র হয়ে গেল? কোথায় পেলে তোমরা এই সকল কালচার? কে শিখালো তোমাদেরকে ধট এই সকল রীতিনীতি? তিনজন মারা গেছে ভাষার জন্য, স্বার্থের অনুকূলে, সেটাকে সুন্নত হিসেবে রাখবো, স্বার্থের প্রতিকূল হলে সেটাকে আমরা বেদাত ফতোয়া দেব, এটা কেউ মানবে কোনোদিন? আপনি প্রত্যেক দিবস বন্ধ করুন, কোনো 21 ফেব্রুয়ারি নাই, কোনো মৃত্যু দিবস নাই, কোনো জন্ম দিবস নাই, কোনো নবীরও নাই, কোনো অলিরও নাই, কারোরই নাই, তো কোনো নেতারও নাই, কোনো দেশের কোনো জাতীয় দিবস নাই। দিবস দুইটি ইসলামে, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আদহা। জাহেলিয়াতের যুগে তারা ঈদ বানিয়ে নিয়েছিল কয়েকটা, আল্লাহ নবী সব বন্ধ করে দিয়ে মাত্র দুইটা চালু করেছে। অ্যাজ এ মুসলিম তুমি নতুন কোনো দিবস বানাতে পারো না। আসবে দিবস, আপনারা আপনাদের দিবস পালন করবেন, অন্যের দিবস নিষেধ করবেন? শাহুল্লাহ তাই বলেছেন, পৃথিবীতে এমন কোন দিন আছে যেদিনে কোন একজন নবী মরে নাই? 2-3 লক্ষ নবী যদি হয়ে থাকে, তাই না, 360 দিনের মধ্যে যদি কয়েক লাখ নবী ভাগ করেন, তাহলে কোন দিন এমন খালি থাকবে যেদিন 2-3 জন করে নবী মারা না গেছে? তাহলে কোন দিন আপনি খোলা রাখবেন? পৃথিবীর সব দিবস বন্ধ করে দিতে হবে, সব দিন অচল করে দিতে হবে, কাজই করা যাবে না। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, এই জন্য বলি গতানুগতিক ধারার সাথে আহলে হাদিসের কাজ রয়েছে। আহলে হাদিস কাজ করছে গোড়ের থেকে, যেখান থেকে আল্লাহর নবী শুরু করেছিলেন, প্রথম তাওহীদ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কি করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? যে মাবুদ নাই, কেউ বলে উপাস্য নাই, কেউ বলেন কিছুতেই কিছু হয় না, যা হয় উপর থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ নতুন ব্যাখ্যা, তার মানে আমি চুরি করি এটা আল্লাহই করেন, আমি ডাকাতি করলে আল্লাহই করেন, আমি মদ খাইলে আল্লাহই মদ খান, তিনি ব্যস্ত, তিনি যোজক, তিনি ভালো মন্দ, তিনি ফুল, তিনি ফল, তিনি তাতে গন্ধ, তিনি সব জবরিয়া মতবাদ। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, ইলাহ অর্থ কি? আল্লাহ ছাড়া আমার কোনো ধরনের দাসত্ব পাওয়ার যোগ্যতার কারণই নাই। আমার সালাত, আমার সৌম, আমার হজ, আমার জাকাত, আমার দোয়া, আমার কামনা, আমার বাসনা, আমার চাঞ্চা, আমার আশা, আমার কোনো কিছুই যা আমার পক্ষে যত কিছু, তার কোনো কিছু পাওয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারোই নাই, কোনো মাধ্যমও নাই। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে আবার কবরে যায় সিন্নি করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে আবার পীর মারতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে আবার ওই গজারের খাবার দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে আবার কাসেমের পিঠ চানতেছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝেই নাই দেশের 80% মুসলমান বোঝেই নাই, খালি জিকির শিখাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে না খালি ইল্লাল্লাহ, কেউ না খালি লাহু, কেউ কইছে খালি হু হু, শেষ আগের টুক শেষ। তার মানে খালি শব্দ শিখাইতেছে, অর্থ বোঝে নাই। যেটা বলার সাথে সাথে আবু জেহেল খেপে যায়, আবুল হাব খেপে যায়, উতবা খেপে যায়, সাইবা খেপে যায়, সব কাফেরে খেপে যায়। আমার দেশে তুমি কুফুরিও করতেছো, শেরেকিও করতেছো, আবার কালেমাও জপতেছো, ঘটনা কি? তার মানে ব্যাখ্যা স্পষ্ট হয় না এই দেশে। কেন প্রতিদ্বন্দ্বীর সাথে থাকলে আর একটা প্রতিদ্বন্দ্বী যদি সামনে আসে, সেখানে স্পষ্ট কথা আসলে সেখানে কি হয়, কথাটা স্পষ্ট বোঝা যায়। যেহেতু সুফিবাদের মাধ্যমে প্রচারিত সেই শেরেক মিশ্রিত ইসলামের সাথে যে কুফরি শেরেকের কোনো দ্বন্দ্ব আছে, এদেশের মুসলমানরা তা বুঝতেই পারে নাই। ইসলামের নাম নিয়েও যেটা এসেছে আর শেরেকের নাম নিয়ে যেটা হচ্ছে, সেটা আমাদের পার্থক্য খুব কমই ছিল। ওটা খালি হিন্দু নাম ছিল আর মুসলমান নাম ছিল, দুজনের মধ্যে বিশ্বাসের পার্থক্য খুব কমই ছিল। একটা কঠিন একটা বোমা মারলাম আপনাদের উপরে। একবার জওহরলাল নেহরু ভাষণ দিচ্ছিলেন, আজমিরের কবরের উপরে চাদর কে চড়ায় জানেন? সবসময় ভারতের এক প্রধানমন্ত্রীর চাদর চড়া হয় প্রতি বছর আজমিরের কার কার কবরের উপরে, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির কবরের উপরে চাদর কে চড়ায় জানেন? সবসময় ভারতের প্রধানমন্ত্রী চাদর চড়াবে, কেন জানে? এই দেশের মুসলমানদের যা অবস্থা, কবরের উপরে যদি চাদরটা চড়াই দেয় তাহলে ভোট আমারই দিবে। আর জানে যে কবর পূজার আকিদার মধ্যে আর আমার হিন্দু মূর্তি পূজার আকিদার মধ্যে কোনো পার্থক্য নাই, আমার ক্ষতি নাই তো। তাই একদিন ভাষণ দিচ্ছিলেন জওহরলাল নেহরু, ওই কাম করতে গেছে, যা ভাষণ দিতেছে যে ভাইও হাম হিন্দু মুসলিম দোনো হি ভারত মাতা কা সন্তান হ্যায়, ফরক সিরফ ইহি হ্যায় কে হিন্দু লোক উপর রাখকার পূজতা হ্যায় আর মুসলমান লোক মিট্টি কে নিচে রাখকার পূজতা হ্যায়। যে আমরা হিন্দু মুসলমান দুজনে একই ভারত মাতার সন্তান, তবে পার্থক্য হলো এই যে আমরা হিন্দুরা মূর্তিগুলো উপরে রেখে পূজা করি আর মুসলমানরা মাটির নিচে মানুষ রেখে তারপরে পূজা করে, পার্থক্য আর কতটুকু, একজন বাইরে একজন নিচে। ঠিক যে ইসলাম এদেশে প্রচারিত হয়েছিল সেই ইসলামের মধ্যে আর শিরকের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামে মাত্র ছিল, কাজে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা এত জটিল হয়ে পড়েছে এদেশে। এখন ইসলামের কথা, সঠিক ইসলামের কথা বলতে গেলে বেদাতিরা সুন্নি নাম ধারণ করেছে এদেশে, কি করবেন? যারা যত কড়া বেদাতি, নিজের যাদের সহিহাদিসের সাথে কোনো সম্পর্ক নাই তারাই সবচেয়ে বড় সুন্নি। এখন আপনি যাবেন কোথায়? যেন ইসলামের কোনো মূল ভিত্তি নেই, ইসলামের মূল ভিত্তি অবিকল রয়ে গেছে, কোরআন রয়ে গেছে, সহিহাদিস রয়ে গেছে। মুহাদ্দিসিন সাহেবদের অবস্থা তো আরো আরো খারাপ, সহিহাদিস সহিহুল বুখারীর সামনে নিয়ে সহিহাদিস পড়তেছে আর কয়ে যেতেছে খালি নিজের কথা, একদিনে বলবো না সহিহুল বুখারীর সহিহ হাদিস তুমি আমল করো, হয়েছিলে সহিহ মুসলিমের সহিহ হাদিস তুমি আমল করো, একদিনে বলবে না। সহিহ হাদিস সামনে নিয়া দুনিয়ার কোথায় আছে, তাবরানিতে কি আছে, তারাকুতনিতে কি আছে, এই তারপরে মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে কি আছে, তারপরে আপনার তাহাবীদের সর্বমানুলে আসারে কি আছে, জাল জৈব যত আছে সহিহুল বুখারীর সহিহ হাদিসটাকে ঢাকার জন্য দেখুন যে চতুর্দিকটা এসে ঢেকে দিতেছে, ছাত্রের মাথা খারাপ হয়ে যেতেছে আমি করি কোনটা, যে করবার কোনটা যেটা কই ওইটাই করো, কেন হাদিসের উপরে আমল করা সম্ভব না। চিরজীবন মুহাদ্দিসিন সাহেবরা এই কীর্তিই করে আসতেছে, কেন ভাই সহিহ হাদিস যখন বাছাই করে সহিহ কিতাবে সংকলিত হয়ে আছে, দুঃসাহসিকতার সাথে আপনি ঘোষণা দিতে পারেন না যে ভাই হাদিস সহিহ প্রমাণিত হয়ে গেছে আমল করো। শাহুলুল্লাহ বলতেছেন ওয়া রুব্বা রাজুলুম মিনকুম ইয়াতিহি হাদিসুম মিন আহাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি ইসনাদিন সহিহ ওয়ালা ইয়ামালু বিহ ওয়া ইয়াকুলু ইন্নামা আমালি আলা মাযহাবি ফালান। জেনে দেখো যুগের এমন এক দৈন্যদশায় এসে পৌঁছে গেছে আমরা যে তোমাদের কাছে সহিহ সনদে সহিহ হাদিস এসে উপস্থিত হয় তোমরা আমল করো না, আর বলো যে এটা হলো কামাল আল মাহারা বিশাল বিশাল পণ্ডিতদের ব্যাপার, সহিহ হাদিসের উপর আমল করা আমাদের জন্য সম্ভবপর না, আমি অমক মাজহাবের উপর আমল করব। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, এই পরিস্থিতি আমরা বলছিলাম যে আমরা সমাজ সংস্কার করতে চাই গোড়ার থেকে, তাওহীদ কে সত্যিকার পক্ষে বোঝাতে চাই, শিরক কি তা স্পষ্ট করতে চাই, বেদাত কি তা স্পষ্ট বুঝিয়ে দিতে চাই, সুন্নত কি তা স্পষ্ট বুঝিয়ে দিতে চাই। এই ফাউন্ডেশন যদি গড়ে ওঠে তার উপরে রাষ্ট্রের বিল্ডিং উঠবে, আর এই ফাউন্ডেশন যদি না থাকে তাহলে যেটাই একদিক দিয়ে তুলবেন একদিক দিয়ে ধসে যাবে। কেন আল্লাহ নবীর প্রথম দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ঠিক ওই মুহূর্তেই প্রস্তাব নিয়ে গিয়েছিল কারা, আবু জেহেল আবু লাহাবরা, মুহাম্মদ তুমি রাজত্ব চাও, সুন্দরী নারী চাও, কি চাও দেখুন, একটা একটা বুঝার ব্যাপার আছে। আল্লাহর নবী বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট একটা কথা, ওরা রাজত্ব দিতে চায়, সুন্দরী নারী দিতে চায়, সব দিতে চায়, আল্লাহর নবী টপ করে রাষ্ট্রটা নিয়ে নিতে পারতেন নাকি, রাজত্ব ক্ষমতা নিয়া আর্মি বাহিনী গইরা পুলিশ বাহিনী গইরা তারা পিটাইয়া পিটাইয়ে দেশে ইসলাম কায়েম করে, রাজত্ব দিতে চাইছে না, না চায় নাই। আল্লাহ নবী কি বললেন যে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য উজুড়ি দাও, আমি আমার এই কথাতে ফিরে যেতে পারবো না, কেন এই দায়িত্ব আমার দরকার নাই, এই রাজত্ব আমার দরকার নাই। রাজত্ব নিলে কেন, রাজত্ব হাতে নিয়ে ইসলাম প্রচার প্রতিষ্ঠা করতে পারতেন না, তিনি পারতেন চিনা ওই শাহাবুদ্দিন মার্কা ইয়াজউদ্দিন মার্কা প্রেসিডেন্ট হইতেন, খালি ফিতা কাটবে, খালেদা কিংবা হাসিনার বিরুদ্ধে একটু গেলে প্রেসিডেন্ট গিরে হারাবে, বদ্ধ হারাইছে, আদর্শ প্রতিষ্ঠিত না করে, কেন আদর্শিক শক্তির কর্তৃত্ব করে হাসিনা এবং খালেদা, দল চালায় সে, দলের আইডিওলজি নিয়ন্ত্রণ করে খালেদা আর হাসিনা, প্রেসিডেন্ট তো যাকে খুশি তারে বানাবে, সেই আইডিওলজির বিরুদ্ধে গেলে প্রেসিডেন্ট আজ আছে কাল নাই বিদায়, কিন্তু হাসিনা খালেদা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আবু জেহেল আবু লাহাবের আইডিওলজি মাইনে নিয়া তার ওই প্রেসিডেন্ট হইলে আজকে বসাতে কাল গারাদের তারাইয়া দিত, নাউজুবিল্লাহ মিন জালিক, ওইটা খুব স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তো নেতৃত্ব করতে আসি না এই ধরনের, আমি আদর্শই প্রতিষ্ঠা করতে এসেছি, আদর্শ মাইনে নাও তারপরে যা যা হয় তা হবে, ব্যাপারটা সূক্ষ্ম পার্থক্যটা বুঝে আসছে আপনাদের, একটা হলো আদর্শ প্রতিষ্ঠা হলে ক্ষমতা এমনি আসবে টিকে যাবে, আর আদর্শ প্রতিষ্ঠা ছাড়া যে ক্ষমতায় যান আজ আছেন কাল গারাদের বাই করে দেবে, এতে শুধু তৌহিদ এবং সুন্নতি প্রতিষ্ঠা না করেন টিকে থাকতে পারবেন না, কারণ এমনকি রাষ্ট্র শক্তির সাথে যাওয়ার পরে যে কাজগুলো হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তোবা তা এখন হচ্ছে, রাগ করবেন না প্লিজ, আমরাও চাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা, প্রতিটি ইসলামিক শক্তির সাথে আমরা সহযোগী শক্তি বরাবর, কিন্তু যা সত্য তা আমাদের বলে যেতে হবে, যে দীর্ঘদিন আমরা বলে এসেছি নারী নেতৃত্ব হারাম সবাই বলে এসেছি, এখন আর আমরা বলতে পারি না, ফতোয়া ফতোয়ার জায়গায় রাইট ছিল এক সময়, কোরআন আর রিজাল কওয়ামুন আলান নিসা লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরহুম উমরা, কোরআন ও হাদিসের দ্বারা এবং উম্মতের যে সকল লিগ রাইটিংস গুলো রয়েছে হারাম ছিল, এখন সব আলেম ওলামারা মিলে ইসলামিক দলগুলা মিলে যখন নারীকে সাপোর্ট দিয়ে দিলাম এখন ফতোয়া দেন, তো আমার আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু ফতোয়া ঘুরতে পারে না, ফতোয়া ঘুরে গেল পর্দা ব্যাপারদাগিরি এতদিন হারামি ছিল, এখন একজন ব্যাপারদা মহিলার আশপাশে যখন আমরা সবাই ভিড় জমাই, যখন টুপি পাগড়ি মাথায় দেওয়া যায় যায় সেখানে যা তারিফ করতে থাকি, তখন পর্দার ফতোয়া কোথায় থাকে, আউট, থাকে না, কতগুলা কতগুলো অপসংস্কৃতি এই ভুল পলিটিক্সের কারণে প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন আর্কাইভে যে আমাদের যে বসে থাকতে হয় যে নাচ গানের বিরোধিতা চিরজীবন করে আসলাম, সেই আর্কাইভে টিভির সেই ল্যাংটা মহিলাদের সামনে আমাদের মাথা নত করে যে বসে থাকতে হয়, সেই কবরে কবরে আমাদের ফুল দিতে হয়, এমনকি মন্দিরে যেতে হয় আমাদের। এখন আইডিওলজিক্যাল আইডিওলজিক্যাল হত্যা আত্মহত্যা। হয়তো বলতে পারেন এটা হেকমত, এই জায়গায় হেকমত চলে না। যে হেকমত আমার গোড়া কেটে দেয়, যে হেকমত আমার ভিত্তি প্রস্তর লাড়িয়ে দেয়, যে হেকমত জাতীয় সংস্কৃতিকে ধ্বংস করে, যে হেকমত আকীদাকে লড়িয়ে দেয় এবং সেখানে ফিরে আসার অবকাশ থাকে না, সেটা হেকমত নয়, সেটা আত্মপ্রবঞ্চনা। সম্মত হতে আহলে হাদিস গুলো পারে না। এনে বলে আহলে হাদিসের প্রয়োজনীয়তা কি আমরা বলবো? আমরাও চাই, কারণ এই দেশের প্রথম আন্দোলনের অভিজ্ঞতা আমাদের। আপনারা অস্বীকার করতে পারেন, এদেশে যদি তলোয়ার গারে উপর চলে থাকে ইংরেজের, আমাদের ঘরেই চলেছে। সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল থেকে শুরু করে নাসিরুদ্দিন মাঙ্গলিরি, নাসিরুদ্দিন ফুলতি, তারপরে মোল্লা ইনায়েত আলী, মোল্লা বেলায়েত আলী, মোল্লা আবদুল্লাহ তাদের ছেলে রহমতুল্লাহ বরকতুল্লাহ থেকে শুরু করে মোল্লা বশির 1950 সাল পর্যন্ত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে আহলে হাদিসরা ফিরে আসে নাই। যাহাদের লিড দিয়েছে তারা এই সিলেটের কাজী মিয়াজান থেকে শুরু করে একটা ডাইরেক্ট মুজাহিদ ছিলেন সিলেটের, ইনি সেই মুজাহিদের ইতিহাস ছাপাইতে পারবেন না, তাদের বংশধর এখনো বেঁচে আছে। তারপরে ধানি খোলার আবুল মনসুর আহমদ, আমার লেখা 50 বছরের রাইটার আবুল মনসুর আহমদ, তার বই খুলে দেখুন, তার আত্মীয় আশেকুল্লাহ গাজী সাহেব, আমার দেখা রাজনীতির 50 বছরের প্রথম পেজ খুললেই দেখবেন, আল্লাহ যদি করে ভাইরে লাহোরে যাইব, হুথাই গিয়া শিখের সাথে জিহাদও করিব, বাঁচিলে হইব গাজী মরিলে শহীদ, জানেরও বদলে জিন্দা রাখিব তৌহিদ। আহলে হাদিস কামলারা খেতে কাজ করতো সেই শিখের সাথে জিহাদ করতে যাবে দিল্লিতে। আপনারা ইতিহাস ঘুরিয়া এগুলো ছাপাইতে পারবেন না। আমাদের ভাইরে মাওলানা ওয়াইল্লা সিন্ধি সাহেব প্রথম ইতিহাস বিকৃত করেছে, শাহউলুল্লাহকে সিয়াসি তাহারিকের মধ্যে আহলে হাদিসের ইতিহাসকে দমন করার জন্য বহুত কাহিনী তিনি রচনা করেছেন, কিন্তু বাস্তব যেগুলো প্র্যাকটিক্যাল ফিল্ড রয়েছে এগুলো আড়াল করবেন কি দিয়ে? তার বিরুদ্ধে বই লিখেছেন মোল্লা মাসুদ আলম নদভী, হিন্দুস্তান কি পহলি ইসলামী তাহারিক। আপনারা যতই নিজেদেরকে হিরো বলতে চান, হিরো আপনারা কোনোদিন ছিলেন না, হিরো জিহাদ মুভমেন্টের আহলে হাদিসরাই ছিল। নাম ধরা ধরা আপনারা যান ভারতের এই আজিমাবাদ পাটনার থেকে শুরু করে এই যে যত আহলে হাদিস হয়েছে দেশে, ইংরেজ এবং শিখদের বিরুদ্ধে লড়াইয়ের ফসল এগুলা মূলত। তারপরে আসলো এলমি আন্দোলন, বাহাজ মোনাজারা, মাদ্রাসা মসজিদ, এগুলা পরে যাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের মালামাল ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, তারা কারা? ইতিহাস পড়ুন, তাজকিরায়ে সাদেকা পড়ুন, ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া পড়ুন, উইলিয়াম হান্টারের আওয়ার ইন্ডিয়ান মুসলমানস পড়ুন, তারপরে বিচারপতি মওদুদের ওয়াহাবি আন্দোলন পড়ুন, তারপরে আরও যে সকল বই পুস্তক আছে উর্দুতে বলুন, ইংরেজিতে বলুন, আরবিতে বলুন, ফার্সিতে বলুন, কয় ভাষায় মুজাহিদ আন্দোলন ইতিবৃত্ত পড়ুন, সরগোজাস্তে মুজাহিদিন গোলাম রসুল মোহরের। আপনারা হঠাৎ করে হিরো হতে গিয়ে আহলে হাদিসকে ভুলে দিবেন না, তবে আহলে হাদিসকে ভুলে যাওয়ার জন্য আহলে হাদিসরাই দায়ী। তারা নিজেদের ইতিহাস লেখে নেই, নিজেদের ইতিহাস চর্চা করে নাই, নিজেদের ইতিহাস থেকে নিজেদেরকে বহু দূরে সরিয়ে দিয়েছে। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আমি যা বলতে চাচ্ছি আহলে হাদিসের প্রয়োজনীয়তা কি ছিল, আমরা কিভাবে সমাজ সংস্কার করতে চাই, ঠিক আল্লাহ নবীর পথ ধরেই সমাজ সংস্কার করতে চাই। আরো কয়েকটা দলিল দিই আপনাদের সম্মুখে, এই ভারতে কত শত বছর মুসলমানরা শাসন করেছে, কয়েক শত বছর। মুসলিম শাসনের অবসান হওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ কারা? সংখ্যাগরিষ্ঠ মুসলমান না হিন্দু? হিন্দুই রয়ে গেছে, কেন? আদর্শিক চেঞ্জ যে কজনের মধ্যে হয়েছে ওই কজনই মুসলমান আছে, বাকিরা সব যে হিন্দু সেই হিন্দুত্বের দিকে আগাইতে আগাইতে কংগ্রেসের পথ ধরে এখন হিন্দুপন্থী বিজেপির এক জিতে যাচ্ছে সব নির্বাচনে, কেন? কুল্লু সিংহের জেলে আলা আসলি, এই দেশে 200 বছর ইংরেজরা শাসন করেছে, তারা সরে যাওয়ার পরে মুসলমান সেই মুসলমানই আছে না? খ্রিস্টান কয়জন হয়েছে? কোটি কোটি টাকা ব্যয় করতেছে মুসলমানের, খালি পয়সা নেই কিন্তু আসলে খুব বেশি খ্রিস্টান হয় না, আকীদা ধর্ম নষ্ট হয়ে যায় তাদের, কিন্তু পুরাপুরি খ্রিস্টান হয় না, ওই ওই যে নাম কষ্ট মুসলমানের থেকেই যায়। আদর্শিক পরিবর্তন, আইডিওলজিক্যাল চেঞ্জ একটা অন্য জিনিস, এখানেই বেশি সময় ব্যয় করা দরকার। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আহলে হাদিসের হাতে দেশের রাষ্ট্র গঠিত হয়েছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, মুদ্রাও ছাপানো হয়েছিল, সেটা বাস্তবায়িত কার্যকরী খুব বেশি দিন থাকেনি, সেটাও চলে গেছে। আপনাদেরকে খুব দ্রুত সেই ইতিহাসের দৌড়টা টেনে 5-7 মিনিটের মধ্যে আমার বক্তব্য ক্লোজ করে নিয়ে আসতে হবে। আমরা আহলেসরা কি চাই? এক নম্বর আকীদা চাই, তাওহীদ, আল্লাহর এককতা, একত্ব। একত্ববাদ কিন্তু নয়, বাদ হলো মানুষের বানানো ইজম, আল্লাহর একত্ব কোনো বাদ না, মানুষ বানায় নেই। তিত্ববাদ, দিত্ববাদ, এগুলো হলো বাদ। ওরা তর্জমা করেছে মনোথিজম, না এটা ইজম নয়, আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে তিনি এক এবং একক, এটা কোনো বাদ নয়, আল্লাহর একত্ব। তাওহীদ চাই, শিরক যত প্রকার আছে তার বিরুদ্ধে প্রকাশ্য পরিষ্কার কথা, এই ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, বাকিগুলো প্রতিষ্ঠিত হবে, তাছাড়া হবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং ঐতিহাসিক ভাবে অভিজ্ঞতার ফল। তাওহীদ সুন্নতের ব্যাপারে স্পষ্ট কথা বলতে চাই, বেদাতের বিরুদ্ধে পরিষ্কার কথা, এটা একটা লড়াই। কেন? আপনারা ধরেন যে আগামী 500 বছরের মধ্যেও যদি এ দেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়, আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আর শিরকের উপর বেদাতের উপর যদি মরেন তাহলে কোথায় যাবেন? ব্যাপারটা সিরিয়াসলি বুঝতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অবশ্যই করতে হবে, কিন্তু যেখান থেকে সূচনা সেখান থেকে শুরু করতে হবে। ভাই এই টাকাটা নতুন না পুরান? চলবে সিরা ফেলাই একটু, চলবে একটু ময়লা লাগাই, চলবে? কেন চলবে? আর এখন যে যদি আমি খুব দামি কাগজ একটা 100 টাকাতে কিনি, 200 টাকাতে আর্টিস্ট নিয়ে আসি, তার মধ্যে লাল রং, গোলাপি, নীল, ভালো ভালো রং এনে 100 টাকার কাগজের মধ্যে 200 টাকার আর্টিস্ট দিলে একটা টাকা বানাই, মাত্র 1 টাকা বানাবো, দোকানে নিয়ে দিলে নেবে? 1 টাকার পেছনে 400 টাকা খরচা করে 1 টাকা বানাইলাম, তার বাইরে দোকানে যে একটা পেপসি, একটা 1 টাকার একটা জিনিস কিনতে চাইলে নেবে? কেন নেবে না? কারণ আসল না, নকল, জাল, বেদাত হলো এটা, বেদাত হলো এটা। ওদিকে তাকানোর আপনাদের কোনো দরকার নেই। বেদাত হলো এমন একটা জিনিস, সেটা সুন্দর করে বানানো, চমৎকার করে সেটা রং চং দিয়ে বানানো, কিন্তু সেটা জাল, সেটা হলো নকল, সেটার কোনো অস্তিত্ব নেই, সেটার কোনো আসল নেই, সেটা নকল। আচ্ছা ওখানে যা হয় ওদিকে আমাদের দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা হলো নকল, সেটা হলো জাল। কোরআন সুন্নার মধ্যে তার কোনো অস্তিত্ব নেই। আপনি যত ভালো মনে করে, যত রং চং দিয়ে, যত সুন্দর করে, যত কিছু করে আপনি বানান না কেন, সেটা জাল, সেটার মাধ্যমে কোনো কিছু কবুল হতে পারে না। আমিরে জামাত আসছে, বাইরে কোথাও অন্য রাস্তা লোকান দিচ্ছে নাকি? আচ্ছা মোহতারাম আমিরে জামাত এসে উপস্থিত হয়ে গেছেন, ইনশাল্লাহ উনি উমার নির্ধারিত সময় ওনার বক্তব্য শুরু করবেন। এইটাই হলো একটা জিনিস সহি থাকা, আরেকটা জিনিস জাল হওয়া। জাল যেটা, সেটার কোনো অস্তিত্ব নাই, সেটা কবুল হবে না, চাইরে না দাও কেউ কিনবে না। আপনি যতই মিলাদ বানান, যতই খতম বানান, যতই এটা সেটা বানান না কেন, সেটা জাল, সেটা অস্তিত্ব নেই। আবার যেটা শুদ্ধ সত্য, সেটা যদি কোনো রকমও করেন আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, এই গেল দ্বিতীয় দিক। তৃতীয় দিক, আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সমাজ সংস্কারের মাধ্যমে। সমাজ সংস্কারহীনভাবে ভিত্তি প্রস্তর ছাড়া কোনো রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা আমরা করব, সেটা ধর্মের জন্য হারাতে হবে বেশি, পাওয়া যাবে কম। তার কয়েকটা উদাহরণ আমি দিয়েছি আপনাদের সম্মুখে, না তা তো অস্পষ্ট রয়ে গেছে। অনেকে যে কথা বলে থাকেন, তোমরা ভুই ফোর আহলে হাদিস কোথার থেকে জানো, এতদিন ছেলে কোথায়? আমি বলছি, প্রথমে কি বলেছি, আপনি হয় মূর্খ না হয় জ্ঞান পাপি। মূর্খ এই জন্য যে ইতিহাস না পড়ে আপনি মন্তব্য করেন, জ্ঞান পাপি এই জন্য যে হয়তো আপনি জানেন কিন্তু ছাপানোর জন্য আপনি ছাপিয়ে যাচ্ছেন, ইতিহাসকে বিকৃত করছেন। কেন, এদেশে প্রথম মুভমেন্ট, প্রথম আন্দোলন কারা শুরু করেছিল? আহলে হাদিসরাই শুরু করেছিল। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, কেউ কেউ বলে থাকেন এরা তো সিকুলার, একটা প্রশ্ন উঠেছে যে এরা তো সিকুলার, এরা খালি তুহিত তুহিত করে, এরা খালি সুন্নত সুন্নত করে, রাষ্ট্রের কথা কয় না, অর্থনীতির কথা কয় না, পররাষ্ট্র নীতির কথা কয় না। ভাই কে বলেছে কয় না? কে বলেছে কয় না? এদেশের সর্বপ্রথম রাষ্ট্র বিপ্লব যত কিছু করে আহলে হাদিসরাই করলো, আর আপনি কিভাবে বলছেন এরা বলে না? আপনি ইতিহাস পড়েন নেই। দ্বিতীয় নম্বর, এদেশে পলিটিক্যাল জিহাদ মুভমেন্টের ইতিহাস আমি বলেছি, এদেশে রাজনৈতিক আন্দোলন কারা করেছে? রাজনৈতিক আন্দোলন কে করেছে? এদেশে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে তখন পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? কে ছিলেন? নাম বলতে পারবেন না, মোল্লা আকরম খাঁ ছিলেন। 1941 সাল থেকে 1951 সাল পর্যন্ত পূর্ব বাংলার মুসলিম লীগের সভাপতি ছিলেন মাওলানা আকরম খাঁ, একার জেহাদ মোহাম্মদের ফ্যামিলির ছেলে, বাবা আব্দুল বারী খান, দাদা মদন খান, একের বালাকোটে অংশ নিয়েছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর আপনি বলতেছেন যে রাজনৈতিক ভাবে কিছুই করে না, আপনি স্বীকার করতে চান না, আমরা ক্যামেরাবাজিতে অভ্যস্ত নই, পোস্টারিং অভ্যস্ত নই, অতিরিক্ত গপ্প আত্মপ্রশংসায় অভ্যস্ত নই, তাই বলে যে আমরা কিছু করি নেই, আমরা সবই করি, কিন্তু আমাদের প্রচার কম আর কি। হ্যাঁ, সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আর আপনারা প্রকাশবাজি, আজকাল তো যার ক্যামেরার কেরামতি যার বেশি আছে, রেডিও টিভি যার দখলে, পোস্টার নিয়ে যারা যত অভ্যস্ত, তারা তত বড় নেতা, তত বড় হিরো। এই যুগে আসল মেকি হয়ে যায়, হিরো জিরো হয়ে যায়, জিরো হিরো হয়ে যায়। 41 সাল থেকে নিয়ে 51 সাল পর্যন্ত আহলাদের হাতেই পাকিস্তান হয়েছে, আপনার জানতে হবে ইতিহাস। ওনার পর হয়েছে আব্দুল্লাহ বাকি সাহেব, ডক্টর আব্দুল বারীর বাবা। বই পুস্তকে দেশে ছিল না ইসলামিক কোন লিটারেচার, কে দিয়েছে? আহলে হাদিসরাই দিয়েছে। কাবি সাহেব প্রথম বই লিখেছেন ইসলামী অর্থনীতির ক খ, ধনমন্ত্র রকমারি ফর্মুলা, পূর্ব পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান কে লিখেছে? আপনারা কেউ লিখেছেন? নেভার, কাবি সাহেবই লিখেছেন। তারপরে আকরম খাঁ লিখেছেন বেসিক প্রিন্সিপলস অব ইসলামিক কনস্টিটিউশন, ইসলামিক শাসনতন্ত্রের একার মূল সূত্র ইংরেজিতে লিখেছেন তিনি। বই পুস্তক কে যোগান দিয়েছে প্রথম? কেউ ছিল না ময়দানে। শাসনতন্ত্র কমিশনের ওই চল্লিশ প্রশ্নের জবাব দিবে। সব আলেমরা বসা ছিলেন সেদিন নাজিরা বাজার, সারা রাত 38টার উত্তর লিখলেন। ওই সময় সব হানাবিগণ, অন্য সব আলেমরা পাশের রুমে বসা ছিলেন। লেখা শেষ হবে তারপর তারা ইস্যু করে গভর্নমেন্টের কাছে জমা দিবেন। 38টা লেখা সময় ইন্তেকাল করেছে। সময় তো প্রাথমিক 60 সাল থেকে আসুন 2003 সাল, এই পর্যন্ত হলো আমাদের সেকুলারিজমের ইতিহাস, আহলেদের ইতিহাস নয়। এই জন্য বিভ্রান্তির সূচনা হয়েছে 60 থেকে 2003 পর্যন্ত। হ্যাঁ, এক মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, পয়েন্টটা না বললে আপনার প্রশ্নের উত্তর আসবে না। যেহেতু এই সময় আমাদের কোনো দিক নির্দেশন দেওয়া সম্ভবপর হয় নাই, নেতৃবৃন্দ দিতে ব্যর্থ হয়েছেন, তারা গঠনতন্ত্র দিতে ব্যর্থ হয়েছেন, পরিকল্পনা দিতে ব্যর্থ হয়েছিলেন, রাষ্ট্রীয় প্রেক্ষাপটে কি করতে হবে সেটাতে ব্যর্থ হয়েছিলেন, এই সমগ্র ব্যর্থতার গ্লানি দায় দায়িত্ব পড়েছে আমাদের আহলে পুরা সমাজের উপরে। কাজেই আমরা পথ না পেয়ে বিভিন্ন দলে চলে গেছি। যারা ইসলাম পছন্দ করে তারা বিভিন্ন ইসলামিক দলে চলে গেছে, যারা ইসলাম বুঝি না, আহলেজ বুঝি না, তারা সেকুলার রাজনীতি করা শুরু করেছে। নেতৃবৃন্দ সব মিশ্রিত হয়ে গেলে আহলেজের একটা চূড়ান্ত অধঃপতনের যুগ বলতে পারেন। আর এই 43 বছরের ইতিহাসের উপর কেন্দ্র করে যদি কেউ বলেন যে আহলেজ সেকুলার, নো, এটা আপনার ভুল ধারণা। আহলেজ তার নিজ আমল আকেদার উপর টিকে আছে। কিন্তু 1978 সাল থেকে শুরু হয় যুবকদের মধ্যে আহলেজ, যুবকদের মধ্যে সঠিক ইসলামী চিন্তাধারা আবার পুনরুজ্জীবন, ফেরকাবাজি নয়, যেটা হারিয়ে গিয়েছিল সেটার মন উদ্ধার। আহলেদের যুব সংঘ 78 সালে গঠিত হলো, যুবকদেরকে আবার আহলেদের পূর্ণাঙ্গ আন্দোলনের প্রতি আহ্বানের যে চেষ্টা সেটার দিকে। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, 1994 সালে আহলেদ আন্দোলন হলো আবার আহলেদকে তার পূর্ণাঙ্গ আমল আকিদা রাষ্ট্র সমাজ সার্বিক বিপ্লব কায়েমের জন্য যে একটা রূপরেখা নিয়ে 1994 সালে এসে উপস্থিত হয়েছে, সেটা জেহাদ মুভমেন্টের পুনরাবৃত্তি। সুতরাং কেউ যদি বলেন যেটা অর্ধেক আন্দোলন এটা ফের কাবাজে, নো, নেভার। হারিয়ে যাওয়া সেই আহলেজ আন্দোলনের পুনরাবৃত্তি এবং পূর্ণাঙ্গভাবে এবং সঠিক পন্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্ধারিত পন্থায় চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত এই জাতিকে নিয়ে যাওয়া সেই সংগ্রামের নামে আহলেজ আন্দোলন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।